বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 3 মার্চ, 18 ফাল্গুন এবং ফার্সি 13 এসফান্দ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যেকোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে সৌদি আরবের জয়েন্ট চিফ অব স্টাফের ইরাক সফরের বিভিন্ন দিক নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের হাইকোর্টে জামিন মঞ্জুর এবং এ আইনের পুনঃপর্যালোচনার ব্যাপারে সরকারের উদ্যোগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন।
ডিজিটাল নিরাপত্তা আইনে আটক কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে 6 মাসের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ট্রাম্পকে বিপথে নিয়েছিল ইহুদিবাদীরা, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনায় বসবে না ইরান, সাফ জানিয়ে দিলেন প্রেসিডেন্ট রুহানি। ইয়েমেন সংকট নিয়ে আলোচনা করলেন জারিফ ও গুতেরেস, ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত আইন আল আসাদ বিমান ঘাঁটিতে 10 রকেট হামলা। বাংলাদেশের সীমান্ত জেলা হবিগঞ্জ থেকে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার, কারা কোন উদ্দেশ্যে কিভাবে এসব যুদ্ধাস্ত্র এনেছে তা স্পষ্ট নয়। এবং ভারতে করোনা ভ্যাকসিনের প্রমাণপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকার বিরুদ্ধে আপত্তি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, কেবল মুখের কথায় পরমাণু সমঝোতা রক্ষা পাবে না, কথাকে কাজে রূপ দিতে হবে। তিনি আজ মন্ত্রী পরিষদের বৈঠকে একথা বলেন। রুহানি আরও বলেন, আমেরিকার বর্তমান সরকার এটা স্বীকার করেছে যে সাবেক ট্রাম্প প্রশাসন ভুল পথে চলেছে। ইরানের জন্য গুরুত্বপূর্ণ হল নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিন্তু মার্কিন সরকার এখন পর্যন্ত এ বিষয়ে জোরালো কোনো পদক্ষেপ নেয়নি। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা ও ইউরোপ এখন স্লোগান দিচ্ছে, তারা পরমাণু সমঝোতায় ফিরে যেতে চায়, কিন্তু আমরা বলছি স্লোগান যথেষ্ট নয়, কাজের প্রমাণ দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ইহুদিবাদের ব্যাপক প্রভাব ছিল। তিনি মুখে বলতেন আমেরিকা ফার্স্ট, কিন্তু কাজে দেখা গেছে তিনি মূলত প্রথমে ইহুদিবাদকে, এরপর উগ্রবাদকে, তৃতীয় অবস্থানে রেখেছিলেন বর্ণবাদকে, এবং কার্যত আমেরিকা ছিল তার কাছে চতুর্থ স্থানে। ইহুদিবাদীরা ট্রাম্পকে বিভ্রান্ত করে ভুল পথে পরিচালিত করেছে বলে জানান ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। ডক্টর হাসান রুহানি আরও বলেন, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না এবং এটিকে পুনরুজ্জীবিত করার একমাত্র উপায় আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। তিনি পরমাণু সমঝোতাকে একটি বহুজাতিক চুক্তি বলে উল্লেখ করেছেন, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। তিনি মঙ্গলবার রাতে
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। রুহানি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সুযোগ হাতছাড়া না করতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একবার সুযোগ হাতছাড়া হয়ে গেলে পরিস্থিতি আরও জটিল রূপ নেবে। প্রেসিডেন্ট রুহানি বলেন, তার দেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA কে সহযোগিতা করে যাচ্ছে, কাজেই এই সংস্থার নির্বাহী বোর্ডে ইরান বিরোধী প্রস্তাব পাশ হলে তা কূটনৈতিক প্রচেষ্টার অপূরণীয় ক্ষতি করবে। ইয়েমেনের চলমান সংকট নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস টেলিফোনে আলাপ করেছেন। আলোচনায় দুজনই ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একমত পোষণ করেন এবং এজন্য শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানান। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে অবরোধ দিয়ে রেখেছে তারও অবসান ঘটানোর কথা বলেন তারা। টেলিফোন আলাপে ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে জাতিসংঘ সর্বসাম্প্রতিক যে পদক্ষেপ নিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে দেশটির সমস্ত রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ জরুরি বলেও মতামত ব্যক্ত করা হয়েছে। টেলিফোন আলাপে জাতিসংঘ মহাসচিব ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। জবাবে জাওয়াদ জারিফ জাতিসংঘের যে কোনো প্রচেষ্টা বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে সমর্থন থাকবে বলে জানিয়েছেন। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে অন্তত 10টি রকেট হামলা হয়েছে। দেশটিতে সন্ত্রাসী মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েন মারট্টো এ তথ্য জানিয়েছেন। আজ ভোরে মার্কিন নিয়ন্ত্রিত ওই বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই বিমান ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা ও বহু জঙ্গি বিমান রয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীও বলেছে আজ সকালে বিমান ঘাঁটিতে 10টি কাতিউশা রকেট আঘাত হেনেছে। এখন পর্যন্ত কোন সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। গত সপ্তাহে ইরাক সিরিয়া সীমান্তে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, এরপরই এই রকেট হামলার খবর এল। সম্প্রতি ইরাকে মার্কিন স্বার্থে হামলা বেড়েছে, সেদেশের জনগণ ও রাজনৈতিক নেতারা মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। ইরাকে এ ধরনের হামলার বিষয়ে তদন্ত করতে এর আগে সেদেশের বিভিন্ন সংগঠন এবং প্রতিবেশী দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সীমান্ত জেলা হবিগঞ্জ থেকে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা BGB। তবে সীমান্তের ওপারের বিচ্ছিন্নতাবাদীরা এসব রকেট লঞ্চারের গোলা বারুদ মজুদ রেখেছে নাকি দেশের মধ্যে নাশকতার জন্য কোনো গোষ্ঠী এগুলো সংগ্রহ করেছে সে বিষয়ে ধারণা দিতে পারেনি BGP। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের সীমান্ত জেলা হবিগঞ্জের সাতচুরি জাতীয় উদ্যান থেকে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা BGP। আজ বুধবার সকালে সাতচুরিতে এক সংবাদ সম্মেলনে BGP-র সেক্টর কমান্ডার কর্নেল তারেক মাসুদ ও 55 ব্যাটালিয়নের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, সন্ত্রাসীদের অস্ত্র ও গোলা বারুদ মজুদের গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সিমটি বিল ও সাতচরি সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেল 4টা হতে সীমান্তের 1 কিলোমিটার অভ্যন্তরে সাতচরি রিজার্ভ ফরেস্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো প্লাস্টিকের কভারে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার করা হয়। তবে সীমান্তের ওপারের উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীরা এসব রকেট লঞ্চারের গোলা বারুদ মজুদ রেখেছে নাকি দেশের মধ্যে নাশকতার জন্য কোনো গোষ্ঠী এগুলো সংগ্রহ করেছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি BGP। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এর আগেও ভারতীয় সীমান্তবর্তী এই বনাঞ্চলে 6 দফায় অভিযান চালিয়ে রকেট লঞ্চার, অস্ত্র, গোলা বারুদ সহ বিভিন্ন ভারী অস্ত্র উদ্ধার করেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারতে করোনা ভ্যাকসিনের প্রমাণপত্রে এবং পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ছবি প্রকাশের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ এনেছে দলটি। এদিকে ভারতের সুপ্রিম কোর্ট ফারুক আবদুল্লার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ খারিজ করে দিয়েছে। একই সঙ্গে আবেদনকারীকে ৫০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা পরিচালনা করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আবেদনকারী তার অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয় তাকে ৫০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করে বলেছে, কোনো দৃষ্টিভঙ্গি সরকারের মতের বিরোধী এবং তা থেকে ভিন্ন হলে তাকে দেশদ্রোহ বলা যায় না। আজ বুধবার বিচারপতি সঞ্জয় কিষাণ কওলের নেতৃত্বাধীন বিচারপতি হেমন্ত গুপ্তার সমন্বিত বেঞ্চের পক্ষ থেকে ওই মন্তব্য করা হয়। রজত শর্মা নামে এক ব্যক্তি আদালতে একটি আবেদন করে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অভিযোগে ডাক্তার ফারুক আবদুল্লার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা পরিচালনা করার আদেশ চেয়েছিলেন। আবেদনকারী তার পিটিশনে ডাক্তার ফারুক আবদুল্লার বিরুদ্ধে ৩৭০ ধারা ফেরানোর বিষয়ে চীন ও পাকিস্তানের সাহায্য চাওয়ার অভিযোগ তুলেছিলেন, কিন্তু নিজের অভিযোগ প্রমাণ করতে না পারায় শীর্ষ আদালত পিটিশন খারিজ করার পাশাপাশি ৫০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। আদালতে করা আবেদনে বলা হয়েছিল, ফারুক আবদুল্লাহ দেশবিরোধী ও দেশবিরোধী পদক্ষেপ গ্রহণ করছেন, তার বিরুদ্ধে কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত নয়, তার এমপি পদও বাতিল করতে হবে। তিনি যদি সংসদ সদস্য হিসেবে অব্যাহত থাকেন তবে এর অর্থ হল ভারতের দেশবিরোধী কার্যক্রমকে গ্রহণ করা হচ্ছে এবং এটি দেশের ঐক্যের ক্ষতি করবে। আবেদনকারী বলেছিলেন, ফারুক আবদুল্লাহ বিবৃতি দিয়েছেন যে তিনি ৩৭০ ধারা পুনরায় কার্যকর করবেন যা দেশবিরোধী এবং দেশদ্রোহের সমান, কারণ যেহেতু এটি সংসদে সংখ্যাগরিষ্ঠভাবে পাশ হয়েছিল। আজ সুপ্রিম কোর্ট আবেদনকারীর ওই আবেদন খারিজ করে দিয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমাই খলিলজাদ আফগানিস্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এই সরকারে তালেবানের অংশগ্রহণ থাকার কথা বলেছেন তিনি। আফগানিস্তানের তুলো নিউজ জানিয়েছে, সম্প্রতি খলিলজাদ কাবুলে অংশগ্রহণমূলক একটি অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আফগান রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং আবদুল্লা আবদুল্লার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, খলিলজাদ সম্ভাব্য সরকারের একটি নামের তালিকা আফগান নেতাদের কাছে হস্তান্তর করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন। খলিলজাদ সোমবার আবদুল্লাহ আবদুল্লার সঙ্গে বৈঠক করেন এবং সেখানে অন্তর্বর্তী সরকার গঠন সহ তালেবানের সঙ্গে আমেরিকার সই হওয়া দোহা চুক্তি নিয়ে আলোচনা করেন। সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এই ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, হুতি সমর্থিত সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাসেপ ২ ড্রোন দিয়ে আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। জেনারেল সারি জানান, ইয়েমেনি ড্রোন সৌদি বিমানবন্দরের সামরিক বিমানের হ্যাঙ্গারে নিখুঁতভাবে আঘাত হানে। সৌদি জোটের অব্যাহত আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের জবাবে ইয়েমেনিরা এই হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন। লেবানন সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। লেবাননের আকাশসীমা লঙ্ঘনের দায়ে এটি ভূপাতিত হয়। লেবাননের বিভিন্ন সূত্র এ খবর জানিয়ে বলেছে, মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। তবে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে নাকি দুর্ঘটনাক্রমে পড়ে গেছে তা স্পষ্ট নয়। এর আগে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বহু ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলি জঙ্গি বিমান ও ড্রোনগুলো মাঝে মধ্যেই লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে থাকে। তবে বর্ণবাদী ইসরায়েল প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহকে ভীষণ ভয় বলা হয়ে থাকে। হিজবুল্লাহ গঠিত না হলে এ পর্যন্ত লেবাননের বিশাল অংশ দখল করে তার নিজের অংশ হিসেবে ঘোষণা দিত তেল আবিব। তবে কয়েক মাস আগে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এমনকি দখলদারদের মিত্রদেরকেও লেবাননের উপর আগ্রাসনের সুযোগ দেবে না হিজবুল্লাহ। মার্কিন বিমানবাহিনী দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি ঘাঁটি থেকে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ব্রিটিশ দৈনিক মিরর জানিয়েছে, গত 23 ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। মিন্টম্যান 3 নামের ক্ষেপণাস্ত্রটিতে কোনো ওয়ারহেড ছিল না এবং এটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আমেরিকা এর আগে 2020 সালের নভেম্বরেও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মিন্টম্যানের পরীক্ষা চালিয়েছিল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরব ইরাকের সঙ্গে সামরিক সহযোগিতার ব্যাপারে আগ্রহী। এর মাধ্যমে তারা ইরাকে প্রভাব বিস্তার করতে চায় কিনা সে বিষয়ে বিশেষজ্ঞ মহলের মতামত সহ এখন শোনা যাক আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। সৌদি সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান ফাইয়াজ বিন হামিদ আর রুয়াইলি গতকাল ইরাক সফর করেছেন। ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আবদুল আমির রাশিদ ইয়ারুল্লার আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হয়। এই সফরের লক্ষ্য উদ্দেশ্য আগে থেকে স্পষ্ট ছিল। রাশিয়ার স্পুটনিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের কদিন আগেকার এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, গত জানুয়ারি মাসে ইরাক থেকে রিয়াদের সৌদি রাজপ্রাসাদে হামলার উদ্দেশ্যে বিস্ফোরক বহনকারী কয়েকটি বিমান যাত্রা করেছিল। মূলত এই ইস্যু নিয়ে আলোচনার জন্যই গতকাল জনাব রুয়াইলি ইরাক সফর করেন বলে বিভিন্ন মিডিয়া খবর দিয়েছে। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, সৌদি ও ইরাকি কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক পর্যায়ের এই আলোচনার ভিন্ন কোনো উদ্দেশ্যও থাকতে পারে। এখানে উল্লেখ করা যেতে পারে, 2020 সালের নভেম্বরে ইরাকি সেনাবাহিনীর চিফস অব স্টাফ সৌদি আরব সফর করেন। ওই সফরে তিনি সৌদি সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের সঙ্গে বাগদাদ রিয়াদ সামরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। গত সপ্তাহেও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওসমান আল গানিমির নেতৃত্বে একটি রাজনৈতিক ও প্রতিরক্ষা প্রতিনিধি দল রিয়াদ সফর করেন। সৌদি কর্মকর্তারাও গত 10 মাসে বেশ কয়েকবার ইরাক সফর করেছেন। এই সফরের উদ্দেশ্য ছিল ভিন্ন। সৌদি আরব পশুপালন ও কৃষিকাজের জন্য ইরাকের কাছ থেকে জমি চেয়েছিল এবং এ ব্যাপারে সমঝোতার বিষয়টি ছিল সে সময়কার সফরের মূল লক্ষ্য। একই সঙ্গে সৌদি আরব এবং ইরাকের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়টিও গুরুত্ব পেয়েছিল। সুতরাং সৌদি জয়েন্ট চিফ অব স্টাফের সাম্প্রতিক ইরাক সফরের উদ্দেশ্য উভয় পক্ষের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদার করা বলেও মনে করছেন বিশ্লেষক মহল। তবে সৌদি আরব সামরিক সহযোগিতার মাধ্যমে ইরাকে তার প্রভাব বাড়াতে চায় কিনা সে বিষয়ে নজর রাখছেন বিশেষজ্ঞ মহল। গত ডিসেম্বর মাসে সৌদি আরব ইরাকে সামরিক সহায়তা দেওয়ার জন্য তাদের প্রশংসা করেছে। মোস্তফা আল কাজিমি সরকারের প্রতিও সৌদি আরবের সমর্থন রয়েছে। অপরদিকে কাজিমিও এ বিষয়ে সৌদি আরবকে সবুজ সংকেত দিয়েছে। এবারে নজর দেওয়া যাক বাংলাদেশের দিকে। ডিজিটাল নিরাপত্তা আইনে আটক কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে 6 মাসের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। এদিকে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিলের দাবিতে দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার সোচ্চার হওয়ায় আইনটি পুনঃ পর্যালোচনার উদ্যোগ নিয়েছে সরকার। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ডিজিটাল নিরাপত্তা আইনে আটক কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে 6 মাসের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিলের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং 13টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের বিবৃতির প্রেক্ষিতে আইনটি পুনঃপর্যালোচনার উদ্যোগ নিচ্ছে সরকার। জানা গেছে, আইনটি সংশোধন না করে বিধি প্রণয়নের মাধ্যমে অপপ্রয়োগ ও হয়রানি বন্ধের উপায় খুঁজতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু করেছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক এই আইনটি অত্যন্ত সময় উপযোগী দাবি করে গণমাধ্যমকে বলেছেন, এ আইনে কোনো অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগে কাউকে গ্রেপ্তার করা যাবে না বা তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, 2018 সালের সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনটি পাশ হয়। মানবাধিকার আইনজীবীরা বলছেন, দু একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সবই আমলযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এই আইনে। এ প্রসঙ্গে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ রেডিও তেহরানকে বলেছেন,
এই আইনটা হওয়ার সময় এদেশের সাংবাদিক বুদ্ধিজীবী সবাই বলেছিল যে এই ধরনের একটা আইন যেগুলো বিশেষ করে পার্টিকুলারলি মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত, সেটা সংবাদপত্র বা মত প্রকাশের স্বাধীনতাকে বিঘ্নিত করবে, এবং সরকার তখন বলেছিল এটা অপব্যবহার হবে না। এই আইন পাশ হওয়ার পরে যত অপব্যবহার হচ্ছে প্রতিনিয়ত, সেই অপব্যবহারের সর্বশেষ বলি হলো মোস্তাক, এবং সেই কারণে কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন কথা বলার সুযোগ পাচ্ছে। এটা আমাদের দেশের জন্য একটি মর্যাদার জন্য একটি খারাপ দিক যে আমাদের দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে।
এই মানবাধিকার আইনজীবী অভিমত দেন যে আইনে বাক স্বাধীনতা খর্ব করে এমন ধারাগুলো বাতিল করা দরকার এবং এটা জামিনযোগ্য করা দরকার।
যে সেকশনগুলোতে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে অথবা যে সেকশনগুলোর মাধ্যমে মানুষের লেখালেখির উপরে এম্বার্গো সৃষ্টি করে বা অপব্যবহার হয়, ওই সেকশনগুলো সংশোধন করে সেটি ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিন্তু পুরো আইন বাতিলের করার কোনো কল্পনা করার সুযোগ নাই এখন, কারণ এটি ছাড়া, এই আইন ছাড়া, মানে ডিজিটাল সিকিউরিটি যে অন্যান্য বিধানগুলো আছে সেগুলো ছাড়া কিন্তু আপনি নিরাপদ থাকতে পারবেন না। কাজেই এটা অ্যাবসার্ড যে আইন ছাড়া এইটা চলবে, এই ডিজিটাল যুগ, এটা কল্পনাও করা যায় না। তবে আমি বলবো যে ওই জায়গাগুলো, সেগুলো সংশোধন বা বাতিল দুটি করা যেতে পারে।
তবে আইনটির অপপ্রয়োগ নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, তদন্ত ছাড়া গ্রেপ্তারের বিধান থাকায় এই আইনটির অপপ্রয়োগ হচ্ছে, ফলে অনেক ক্ষেত্রে অতি উৎসাহীদের কারণে সরকারেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব ধারার জন্য সংবাদকর্মী ও সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন সেগুলো সংশোধন করা যেতে পারে, এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছেন তিনি।
প্রতিবেদনটি শুনলেন, এর সঙ্গে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্রাম্পকে বিপথে নিয়েছিল ইহুদিবাদীরা, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনায় বসবে না ইরান, সাফ জানিয়ে দিলেন প্রেসিডেন্ট রুহানি। ইয়েমেন সংকট নিয়ে আলোচনা করলেন জারিফ ও গুতেরেস। ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত আইন আল আসাদ বিমানঘাটিতে 10 রকেট হামলা। বাংলাদেশের সীমান্ত জেলা হবিগঞ্জ থেকে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার। কারা, কোন উদ্দেশ্যে কিভাবে এসব যুদ্ধাস্ত্র এনেছে তা স্পষ্ট নয়। এবং ভারতে করোনা ভ্যাকসিনের প্রমাণপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকার বিরুদ্ধে আপত্তি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।